ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭೋ ನಿತ್ಯಾನಂದ ಶ್ರೀಯಾದೈತ ದದಾಧಾನ್ ಶ್ರೀವಾಸದಿ ಗೌರ ಭಕ್ತ
ಹರೇ ಕೃಷ್ಣ ಜಯ ಸಚ್ಚಿನಂದನ್ ಗೌರ ಹರಿ ಜಯ ಸಚ್ಚಿನಂದನ್ ಗೌರ ಜಯ ಶ್ರೀಮತಿ ರಾಧಾರಾಣಿ ಮಹಾಭಾವ ಠಾಕುರಿಣಿ ಮಹಾಭಾವ ಸ್ವರೂಪಿಣಿ ರಾಧಾ ಠಾಕುರಾಣಿ ಹರೇ ಕೃಷ್ಣ ನಮಂ ವಿಷ್ಣು ಪದಾಯ ಕೃಷ್ಣ ಪೃಷ್ಠಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೆ ಜಯಪತಾಕ ಸ್ವಾಮಿ ನಿತಿ ನಾಮಿನೆ ನಮ ಆಚಾರ್ಯ ಪಾದಾಯ ನಿತಾಯಿ ಕೃಪಾ ಪ್ರದಾಯಿನೆ ಗೌರಕಥಾ ಧಾಮದಾಯ ನಗರ ಗ್ರಾಮ ತಾರಿಣೆ ನಮ ಓಂ ವಿಷ್ಣು ಪಾದಾಯ ಕೃಷ್ಣ ಪೃಷ್ಠಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೆ ಭಕ್ತಿ ವೇದಾಂತ ಸ್ವಾಮಿ ನಿತಿ ನಾಮಿನೆ ನಮಸ್ತೆ ಸರಸ್ವತಿ ದೇವೆ ಗೌರವಾಣಿ ಪಚಾರಿಣೆ ನಿರ್ವಿಶೇಷ ಶೂನ್ಯವಾದಿ ಪಾಶ್ಚಾತ್ಯ ದೇಶ ತಾರಿಣೆ ವಂಚಾಕಲ್ಪತರುಭ್ಯಶ್ಚ ಕೃಪಾ ಸಿಂಧು ಉಭಯವ ಚ ಪತಿತಾನಾಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ ಶ್ರೀಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯಾನಂದ ಶ್ರೀ ಅದ್ವೈತ ಗದಾಧರ್ ಶ್ರೀವಾಸಾದಿ ಗೌರ ಭಕ್ತವೃಂದ ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ ಹರಿ ರಾಮ ಹರಿ ರಾಮ 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 ಹರೇ 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 ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ ಹರಿ ರಾಮ ಹರಿ ರಾಮ 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 ಹರಿ ಹರಿ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರಿ 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 ರಾಮ ಹರಿ ರಾಮ 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 ಹರಿ ಹರಿ ಹರೇ ಕೃಷ್ಣ ಶ್ರೀ ಚೈತನ್ಯ ಚರಿತಾಮೃತ ಗ್ರಂಥ ಅಧ್ಯಯನ ಪ್ರಾರಂಭೆ ಅಮಿ ಅಮರ್ ಪರಮಾರಾಧ್ಯ ಗುರುದೇವ್ ಇಸ್ಕನ್ ಅರ್ಥಾತ್ ಅಂತರ್ಜಾತಿ ಕೃಷ್ಣ ಭಾವನಾಮೃತ ಸಂಘ ಪ್ರತಿಷ್ಠಾತ ಆಚಾರ್ಯ ಕೃಷ್ಣ ಕೃಪಾ ಶ್ರೀಮೂರ್ತಿ ಶ್ರೀ ಲಾಭಯ ಚರಣಾರವಿಂದ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবৎপ্রণতি নিবেদন করে তার হেতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হেতু কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ। তা আজকে আমরা চৈতন্যচরিতামৃত গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্যের উদ্ধার বিষয়বস্তু ভক্তবিনু ঠাকুর তার অমৃত প্রভাব ভাষ্যে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে মহাপ্রেমে মহাভাবরূপ সাত্বিক বিকার লাভ করলে সার্বভৌম ভট্টাচার্য তাকে তার বাড়িতে উঠিয়ে নিয়ে যান। সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গোপীনাথ আচার্য মুকুন্দকে দেখে পূর্ব পরিচয় সূত্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ ও নীলাচলে আগমনের কথা শুনলেন। লোক পরম্পরায় মহাপ্রভুর মহাভাবের কথা শ্রবণ করে সকলেই সার্বভৌম ভট্টাচার্যের ভবনে গমন করলেন। নিত্যানন্দ আদি সকলে সার্বভৌমের পুত্র চন্দনেশ্বরের সঙ্গে জগন্নাথ দর্শন করে এলে দ্বিতীয় প্রহরে মহাপ্রভুর চৈতন্য হল। সার্বভৌম ভট্টাচার্য যত্ন সহকারে সকলকে মহাপ্রসাদ সেবা করালেন। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর পরিচয় হলে সার্বভৌম তাকে তাঁর মাসির বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। গোপীনাথ আচার্য মহাপ্রভুকে ভগবান বলে স্থাপন করলে সার্বভৌম ও তার শিষ্যদের সঙ্গে তার অনেক বিতর্ক হয়। পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত তার ভগবত্তা জানা যায় না এবং পাণ্ডিত্যের দ্বারা তার ঈশ্বরত্ব উপলব্ধিও করা যায় না। এই কথা গোপীনাথ আচার্য তাঁদের ভালো করে বুঝিয়ে দেন। মহাপ্রভু যে স্বয়ং সাক্ষাৎ ভগবান তা ভাগবত ও মহাভারত থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন, তা সত্ত্বেও সার্বভৌম ভট্টাচার্য সে কথার প্রতি পরিহাস করলে সে সমস্ত কথা মহাপ্রভু কর্ণগোচর হয়। মহাপ্রভু বলেন, ভট্টাচার্য আমাদের গুরু, স্নেহ করে তিনি যা বলেন তা আমাদের মঙ্গলজনক। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎকার হলে ভট্টাচার্য তাকে বেদান্ত শ্রবণ করতে আজ্ঞা দেন। মহাপ্রভু তা স্বীকার করে সাত দিন পর্যন্ত মৌনভাবে বেদান্ত শ্রবণ করেন। সার্বভৌম ভট্টাচার্য বলেন, হে কৃষ্ণ চৈতন্য, তুমি বেদান্ত বুঝতে পারো না? প্রভু উত্তর দেন, আপনি শ্রবণ করতে বলেছেন, আমি শ্রবণ করছি, ব্যাসদেবকৃত সূত্রগুলি আমি বেশ ভালো বুঝতে পারি, কেবল আপনি যে মায়াবাদী ভাষ্য পড়ছেন তা বুঝতে পারি না। ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে মহাপ্রভু উপনিষদ ও বেদান্ত ব্যাখ্যা করে সবিশেষ বাদ স্থাপন করলেন। তিনি বললেন, মায়াবাদীদের মতে ব্রহ্ম নিরাকার ও শক্তিহীন, মায়াবাদীদের এই দুইটির মহাভ্রম। বেদে সর্বত্র ব্রহ্মের শক্তি স্বীকার করা হয়েছে এবং তার সচ্চিদানন্দ সচ্চিদ আনন্দ অপ্রাকৃত বিগ্রহও স্বীকৃত হয়েছে। বেদের সিদ্ধান্ত অনুসারে ঈশ্বর ও জীব যুগপৎ স্বরূপগত ও স্বভাবত নিত্য ভিন্ন এবং অভিন্ন, তার ফলে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তই বেদ ও বেদান্তের মত। মায়াবাদীরা প্রকৃত প্রস্তাবে নাস্তিক। ভট্টাচার্য অনেক বিচার করে পরাস্ত হয়ে গেছেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের প্রার্থনা অনুসারে আত্মানাম শ্লোকের 18 প্রকার অর্থ বিশ্লেষণ করলেন। ভট্টাচার্যের যখন জ্ঞান উদয় হয় তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তাঁর স্বরূপ প্রদর্শন করেন। সার্বভৌম ভট্টাচার্য একটি শ্লোক পাঠ করে তাঁকে দণ্ডবত প্রণাম করেন। প্রভুর অলৌকিক কৃপা দেখে গোপীনাথ প্রভৃতি সকলেই আনন্দিত হলেন। পরে একদিন মহাপ্রভু অরুণোদয়কালে শ্রী জগন্নাথদেবের দর্শন করে জগন্নাথের প্রসাদ নিয়ে ভট্টাচার্যকে দিলেন। ভট্টাচার্য তখন মতবাদজনিত জাডীয় শূন্য হয়ে পরমানন্দে মহাপ্রসাদ প্রাপ্ত হলেন। আর একদিন সার্বভৌম ভট্টাচার্য ভক্তির শ্রেষ্ঠ সাধনাঙ্গ জানতে ইচ্ছা করলে মহাপ্রভু তাকে নাম সংকীর্তন করতে উপদেশ দেন। আর একদিন সার্বভৌম ভট্টাচার্য ততে অনুকম্পা শ্লোকের শেষ অংশে মুক্তিপদের পরিবর্তন করে ভক্তিপদে এই শ্লোকটি প্রয়োগ করে মহাপ্রভুকে শুনান। মহাপ্রভু বলেন, শ্রীমদ্ ভাগবতের পাঠ পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, মুক্তিপদ শব্দে কৃষ্ণকেই বুঝায়। সার্বভৌম ভট্টাচার্য শুদ্ধ ভক্তির পাত্র হয়ে বললেন, যদিও মুক্তিপদ শব্দে কৃষ্ণ এই অর্থ হয়, তথাপি আশ্লীষ্য দোষ মুক্তিপদ শব্দটি ব্যবহার করতে রুচি হয় না। ভক্তিপদ বললে ভক্তের বড় সুখ হয়। সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদ থেকে নিস্তারের কথা শুনলে নীলাচলবাসী পণ্ডিতেরা শ্রী চৈতন্য মহাপুর শরণাগত হন। নৌমিতং গৌরচন্দ্রং যাত কুতর্ক কর্কশাশয়ম সার্বভৌম্যম সর্বভূমা ভক্তি ভূমা নমাচরত। আমি পরমেশ্বর ভগবান শ্রী গৌরচন্দ্রকে আমার সুশুদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি কুতর্ক কর্কশ হৃদয় সার্বভৌম ভট্টাচার্যকে এক মহান ভগবত ভক্তে পরিণত করেছিলেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে। ভগবত প্রেমের আবিষ্ট হয়ে, ভগবত প্রেমে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আঠারনলা থেকে জগন্নাথ মন্দিরের দিকে যাত্রা করলেন। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে তিনি ভগবত প্রেমে অস্থির হলেন। জগন্নাথ আলঙ্গিতে চলিলা ধাইয়া, মন্দিরে পড়িলা প্রেমে আবিষ্ট হইয়া। দৈবে সার্বভৌম তাহাকে করে দর্শন, পরিছা মারিতে তেহ কইল নিবারণ। শ্রী চৈতন্য মহাপ্রভু এভাবে মন্দিরে মূর্ছিত হয়ে পড়লে তখন মন্দির রক্ষকেরা তাকে মারতে উদ্যত হল, কিন্তু দৈবক্রমে তখন তিনি সার্বভৌম ভট্টাচার্য দৈবে সার্বভৌম তাহাকে করে দর্শন, পড়িছা মারিতে তেহ কইলা নিবারণ। শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে মন্দিরে মূর্ছিত হয়ে পড়লে তখন মন্দির রক্ষকেরা তাকে মারতে উদ্যত হল, কিন্তু দৈবক্রমে তখন সেখানে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন এবং তিনি তাদের নিরস্ত করলেন। প্রভুর সৌন্দর্য আর প্রেমের অবিকার, দেখি সার্বভৌম হইল বিস্মিত অপার। শ্রীচৈতন্য মহাপ্রভু সৌন্দর্য, শ্রীচৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং প্রেমের বিকার দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত বিস্মিত হলেন। বহুক্ষণে চৈতন্য নহে ভোগের কাল হইল, সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল। বহুক্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভু চেতনা ফিরে এলে না, ইতিমধ্যে শ্রী জগন্নাথ দেবকে ভোগ নিবেদনের সময় হল। তখন সার্বভৌম ভট্টাচার্য মনে মনে একটি উপায় চিন্তা করলেন। শিষ্য পরিচ্ছা দ্বারা প্রভু নীল বহাইয়া, ঘরে আনি পবিত্র স্থানে রাখিল শুয়াইয়া। তার কয়েকজন শিষ্য এবং মন্দিরের কয়েকজন রক্ষীদের নিয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বহন করে তার বাড়িতে নিয়ে এলেন এবং একটি পবিত্র স্থানে তাকে শুয়ে রাখলেন। সেই সময় সার্বভৌম ভট্টাচার্য জগন্নাথ মন্দিরের দক্ষিণ দিকে সমুদ্র উপকূলের বালুতটে মার্কণ্ডেয় সরস্তটে বাস করতেন। বর্তমানে এই গৃহ গঙ্গামাতা মঠ নামে প্রসিদ্ধি লাভ করেছে। শ্বাস প্রশ্বাস নাহি উদর স্পন্দন, দেখিয়া চিন্তিত হইল ভট্টাচার্যের মন। শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহ পরীক্ষা করে সার্বভৌম ভট্টাচার্য দেখলেন যে তার নাসিকায় শ্বাস প্রশ্বাস নেই এবং উদরে স্পন্দন নেই। তার এই অবস্থা দেখে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত বিচলিত হলেন। সুক্ষ তুলা আনি নাসা অগ্রেতে ধরিল, ঈশত চলিলে চল এ তুলা দেখি ধৈর্য হইল। ঈশত চল এ তুলা দেখি ধৈর্য হইল। সার্বভৌম ভট্টাচার্য তখন সূক্ষ্ম তুলা এনে নাকের উপর ধরলেন এবং যখন তিনি দেখলেন যে সেই তুলো ঈশত খুব ক্ষীণভাবে নড়ছে, তখন তিনি আশ্বস্ত হলেন। বসি ভট্টাচার্য মনে করেন বিচার, এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্বিক বিকার। শ্রী চৈতন্য মহাপ্রভুর পাশে বসে তিনি ভাবলেন, এটি কৃষ্ণ মহাপ্রেমের সাত্বিক বিকার ছাড়া আর কিছুই নয়। সুদীপ্ত সাত্বিক এই নাম যে প্রলয়, নিত্য সিদ্ধ ভক্তে সে সুদীপ্ত ভাব হয়। সার্বভৌম ভট্টাচার্য তখন বুঝতে পারলেন এটি কৃষ্ণপ্রেম জনিত সুদীপ্ত সাত্বিক ভাব, আর তার নাম প্রলয়। নিত্যসিদ্ধ ভক্তদেরই কেবল এই ভাব দেখা যায়। সুদীপ্ত সাত্বিক শব্দটি অর্থ বিশ্লেষণ করেছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। প্রভুপাদ বলেছেন, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তের শরীরে আট প্রকার সাত্বিক বিকারের উল্লেখ করা হয়েছে। ভক্তেরা কখনো কখনো এই বিকার গোপন রাখার চেষ্টা করেন। এই বিকার দুই প্রকার, ধুমায়িতা এবং জ্বলিতা। এক অথবা দুটি ভাব সহজ ভাবুকের শরীরে ঈষৎ প্রকাশিত হলে যে ভাবের গোপন সম্ভাবনা হয় সেই ভাবকে ধুলায়িতা বলে। একে বলে দুটি বা তিনটি সাত্বিক ভাব প্রকাশনা, এই কয়েকটি তা সংগোপন সম্ভব হলে তাকে জ্বলিতা বলে। তিন চার বা পাঁচটি দৌড়ভাবের এককালীন উদয়ে তাদের সংবরণ করার চেষ্টা বিফল হল। ভাবজ্ঞ ধীরগণ তাকে দীপ্তা বলেন। এককালে পাঁচ বছর অথবা সকল ভাব প্রকাশিত হয়ে প্রেমে পরম উৎসাহ পরম উৎকর্ষতায় আরোহণ করলে তাকে উদ্দীপ্ত বলে। এককালে পাঁচ ছয়টি অথবা সকল ভাব প্রকাশিত হয়ে প্রেমের পরম উৎকর্ষতায় আরোহণ করলে তাকে উদ্দীপ্ত বলে। উদ্দীপ্ত ভাবসমূহের প্রকারভেদ কোনো কোনো স্থলে সুদীপ্ত বলে আধ্যাত্মিক হয়। সাত্বিক ভাবসমূহ কোটিগুণিত হয়ে পরম উৎকর্ষতা লাভ করলে যখন প্রেম পরাকাষ্ঠা সুন্দর রূপে প্রকাশ পায় তখন সুদীপ্ত সংজ্ঞা লাভ করে। নিত্যসিদ্ধ ভক্ত বলতে ভগবানের নিত্য পার্শ্বদকে বুঝায়। এ ধরনের ভক্তরা দাস্য, সখ্য, বাৎসল্য অথবা মধুর এই চার ভাবে ভগবানের সান্নিধ্য উপভোগ করেন। অধিরূঢ় ভাব যার তার এই বিকার, মনুষ্যের দেহে দেখি বড় চমৎকার। সার্বভৌম ভট্টাচার্য বললেন, ভাবলেন, এই সমস্ত অধিরূঢ় ভাব কি করে মানুষের শরীরে প্রকাশিত হচ্ছে, এত বড় চমৎকার ব্যাপার। শ্রীল প্রভুপাদ উল্লেখ করলেন, অধিরূঢ় ভাব বা অধিরূঢ় মহাভাব শ্রীল রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে বিশ্লেষণ করেছেন। শ্রীল রূপ গোস্বামীর উদ্ধৃতি দিয়ে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, প্রীতিমাত্র নায়কের রূপ, গুণ, লীলা, মাধুর্য পূর্ব নিত্য আস্বাদন করা সত্ত্বেও অনাস্বাদিত বোধে নায়িকার অনুভবে নায়িকার যে রোগ, নায়কে কেউ নতুন নতুন বোধ করার সেই রাগ নতুন নতুন হয়ে অনুরাগ নামে কথিত হয়। নিজের অনুরাগের দ্বারা অনুগামীদের সম্বোধনযোগ্য দশা লাভ করে প্রকাশযুক্ত বলে যদি অনুরাগ পরাকাষ্ঠা প্রাপ্ত হয় তাহলে তাকে ভাব বলে। দেহের লক্ষণগুলি যদি স্পষ্টভাবে প্রকাশিত না হয় তাহলে সেই অবস্থাকে ভাব না বলে অনুরাগ বলা হয়। ভাব ঘনীভূত হলে তাকে মহাভাব, মহাভাবের ফলে ব্রহ্মাণ্ড ব্রজগোপিকাদের শরীরে দেখা যায়। মহাভাব কেবল ব্রজগোপিকাদের শরীরেই দেখা যায়। এত চিন্তি ভট্টাচার্য আছেন বসিয়া, নিত্যানন্দাদি সিংহ দ্বারে মিলিল আসিয়া। গৃহে বসে সার্বভৌম ভট্টাচার্য এভাবেই যখন চিন্তা করছিলেন তখন নিত্যানন্দ প্রভু আদি শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্বদেরা দর্শনের বা পার্শ্বদেরা মন্দিরের সিংহাসনের দ্বারে এসে সিংহদ্বারে এসে মিলিত হলেন। তখন নিত্যানন্দ প্রভু আদি চৈতন্য মহাপ্রভু পার্শ্বদেরা মন্দিরের সিংহদ্বারে এসে মিলিত হলেন। তাহা শুনে লোকে কহে অন্যান্য বাত এক সন্ন্যাসী আসি দেখি জগন্নাথ, মূর্ছিত হইল চেতন না হয় শরীরে, সার্বভৌম প্রভু সার্বভৌম লইয়া গেলা আপনার ঘরে। সেখানে ভক্তরা লোকদের বলাবলি করতে শুনলেন যে এক সন্ন্যাসী জগন্নাথ দেবকে দর্শন করে মূর্ছিত হয়ে পড়েছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে তার গৃহে নিয়ে গেছেন। শুনি সব জানিলা এই মহাপ্রভুর কার্য, হেনকালে আইলা তাহা গোপীনাথ আচার্য। সেই কথা শুনে ভক্তরা বুঝতে পারলেন যে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কথাই বলছেন। ঠিক সেই সময় শ্রী গোপীনাথ আচার্য সেখানে এসে উপস্থিত হলেন। নদিয়া নিবাসী বিশারদের জামতা, মহাপ্রভুর ভক্ত তেহ প্রভু তত্ত্বদাতা তত্ত্বজ্ঞাতা, মহাপ্রভুর ভক্ত তেহ প্রভু তত্ত্বজ্ঞাতা। গোপীনাথ আচার্য ছিলেন নদিয়া নিবাসী মহেশ্বর বিশারদের জামাতা এবং চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত তত্ত্ব জানতেন। মহেশ্বর শিবানন্দ ছিলেন নীলাম্বর চক্রবর্তীর সহপাঠী। তিনি নদিয়া জেলার বিদ্যানগর গ্রামে বাস করতেন। মধুসূদন বাচস্পতি এবং বাসুদেব সার্বভৌম ছিলেন তারা দুই পুত্র, মুকুন্দ এবং বাসুদেব সার্বভৌম ছিলেন তার দুই পুত্র মধুসূদন বাচস্পতি এবং বাসুদেব সার্বভৌম ছিলেন তার দুই পুত্র এবং তার জামাতা ছিলেন গোপীনাথ আচার্য। মুকুন্দ সহিত পূর্বে আছে পরিচয়, মুকুন্দ দেখিয়া তাঁর হইল বিস্ময়। মুকুন্দ তাহারে দেখি কইল নমস্কার, তেহ আলিঙ্গিয়া পুছে প্রভুর সমাচার। মুকুন্দ দত্তের সঙ্গে শ্রী গোপীনাথ আচার্যের পূর্বে পরিচয় ছিল এবং মুকুন্দকে জগন্নাথপুরীতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। মুকুন্দ দত্তের সঙ্গে যখন গোপীনাথ আচার্যের সাক্ষাৎ হলো তখন মুকুন্দ দত্ত তাকে প্রণতি নিবেদন করলেন। তাকে আলিঙ্গন করে গোপীনাথ আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর সংবাদ জিজ্ঞাস করলেন। মুকুন্দ কহে প্রভুর ইহা হইল আগমনে, আমি সব আসিয়াছি মহাপ্রভুর শোনে। মুকুন্দ দত্ত উত্তর দিলেন মহাপ্রভু ইতিমধ্যেই এখানে এসে গেছেন, আমরা সকলে মহাপ্রভুর সঙ্গে এসেছি। নিত্যানন্দ গোসাঁকে আচার্য কইল নমস্কার, সবে মেলি পুছে প্রভুর কথা বারবার। নিত্যানন্দ প্রভুকে দেখে গোপীনাথ আচার্য তাকে তার প্রণতি নিবেদন করলেন। এভাবে সমস্ত ভক্তগণ বারবার শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা জিজ্ঞাস করতে লাগলেন। মুকুন্দ কহে মহাপ্রভু সন্ন্যাস করিয়া, নীলা চলে আইলা সঙ্গে আমা সবালইয়া। মুকুন্দ দত্ত বললেন সন্ন্যাস গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে এসেছেন এবং তিনি আমাদের সকলকে তার সঙ্গে নিয়ে আসছেন। আমা সবা ছাড়ি আগে গেলা দর্শনে, আমি সব পাছে আইলাও তার অন্বেষণে। আমাদের সকলকে ছেড়ে তিনি আগে জগন্নাথ দেবকে দর্শন করতে এলেন এসেছেন, আমরা সকলে পিছনে পিছনে তার অন্বেষণ করতে করতে এসেছি। অন্যান্য লোকের মুখে যে কথা শুনিল, সার্বভৌম গৃহে প্রভু অনুমান কইল। অন্যান্য লোকের মুখে যে সমস্ত কথা শুনলাম তাতে মনে হচ্ছে তিনি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে রয়েছেন। ঈশ্বর দর্শনে প্রভু প্রেমে অচেতন, সার্বভৌম লইয়া গেলা আপন ভবন। জগন্নাথ দেবকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমে অচেতন হয়ে পড়েছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে সেই অবস্থায় তার গৃহে নিয়ে গেলেন। তোমা মিলনে যবে আমার হইল মন, তোমার মিলনে যবে হইল আমার মন, দৈবে সেইখানে পাইলাও তোমার দর্শন। আমার মনে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করা ইচ্ছা হলো, দৈবক্রমে তখন তোমার দর্শন পেলাম। চলো সবে যাই সার্বভৌমের ভবন, প্রভু দেখি পাছে করিব ঈশ্বর দর্শন। এত শুনে গোপীনাথ সবারে লইয়া সার্বভৌম ঘরে গেলা হরষিত হইয়া। সে কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গোপীনাথ আচার্য সেই সমস্ত ভক্তদের নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন। সার্বভৌম স্থানে গিয়া প্রভুকে দেখিয়া, প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গিয়ে সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর অচেতন অবস্থা দর্শন করলেন। তাকে সেই অবস্থায় দেখে গোপীনাথ আচার্যকে অত্যন্ত গোপীনাথ আচার্যের অত্যন্ত দুঃখ হলো, আবার সেই সঙ্গে মহাপ্রভুকে পেয়ে তারা খুব আনন্দিত হলেন। সার্বভৌমে জানাইয়া সবা নীল অভ্যন্তরে, নিত্যানন্দ গোসাঁই রে তেহ কইল নমস্কারে। সার্বভৌম ভট্টাচার্যের অনুমতি নিয়ে গোপীনাথ আচার্য সমস্ত ভক্তদের গৃহাভ্যন্তরে নিয়ে গেলেন এবং নিত্যানন্দ প্রভুকে দেখে সার্বভৌম ভট্টাচার্য সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।